হরে কৃষ্ণ। আমি দেখেছি, এখন দেখছি কোথায় খুব কম পেছন থেকে আসছে গ্রামে যখন পাণ্ডবীরা ছিল তখন কি করলো ভীম মহাকর্ণ ভীমের শক্তি আমি দেখতে পাচ্ছি পবনের পুত্র ত্রেতা যুগে রামলীলায় পবনের ছেলে হচ্ছেন হনুমান। হনুমানকে অসাধ্য সাধন করছে একা সমস্ত লঙ্কার দিকে দেখো শত্রুর রাজ্যে গিয়ে একা সে কি অবস্থা করবে, কত শত্রুদের মাধ্যমে রাবণের ছেলে অক্ষকে বলব মন্ত্রী প্রভাসের ছেলে হত্যা করবে লক্ষ লক্ষ রাবণের সৈন্য হত্যা করবে। তারপরে পরে কি করল সমস্ত লঙ্কা পুড়ে যাবে আমাদের বিচারটা অসম্ভব। এখন এটা যদি আমরা একটু বিচার করে দেখি যে পিঁপড়ের কাছে গিয়ে মানুষের ক্ষমতা বলা হয় তাহলে পিঁপড়েরা কি করবে, এটা কি করে সম্ভব? তাহলে মনে করো আমাদের অবস্থা পিঁপড়ের মতো আর এরা ওদের হচ্ছে সমস্ত মহাবীরের হচ্ছে মানুষের তা আমাদের কাছে আমাদের তুলনায় তাদের ক্ষমতা বোঝা বিচার করা তো যেহেতু আমাদের বিচারে এটা অসম্ভব তার মানে কিন্তু মিথ্যে কথা না। এই ভুল যেন আমরা কখনো আমরা কখনো মনে না করি যে এগুলো সব ভালো কথা, কিন্তু আজকে কি হচ্ছে আজকে ভারতবর্ষের মানুষেরা হচ্ছে এগুলো সব ভালো কথা, বিশেষ করে তথাকথিত শিক্ষিত ব্যক্তি তারা শিক্ষিত এই শিক্ষায় কুশিক্ষায় ইংরেজদের দেওয়া শিক্ষায় তারা শিক্ষিত। এই সমস্ত ভক্তিগুলোর কথা মনে করবো জড় বিদ্যাস মায়ার বৈভব তোমার ভজনে বাধা মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করবে গাধা। ওগুলো সমস্ত গাধার পাওয়া মোহ তোমার ভজনে বাধা দেখতে পাচ্ছি ওই শিক্ষার প্রভাবে গিয়ে ভগবানের শিবার ভগবানের প্রকৃত শিক্ষাটা কি প্রকৃত শিক্ষার সম্বন্ধে বলা হচ্ছে সেই সে বিদ্যার ফল জানি বিষয়ে কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্ত বৃত্তি এসবটা অত বুঝতে পেরেছ কে কে বুঝতে পেরেছ হাত বিদ্যা ফল জানি নিশ্চয় অর্থাৎ বিদ্যা ফলটা কি নিশ্চিত ভাবে জেনে রেখো প্রকৃত বিদ্যার ফলটা কি প্রকৃত বিদ্যা শিক্ষার ফলটা কি কৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্তি হয় চিত্তবৃত্তি মানে মনোভাব আমাদের চিত্তবৃত্তি আমাদের মনোভাব আমাদের যেন আমাদের মন যেন কৃষ্ণের শ্রীপাদ পদ্মে কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তের বৃত্তি মনের মনের কার্য করে, মন দিয়ে কি করতে হবে, কৃষ্ণ কথা হবে। এবং সেই জন্যই আয়োজন আজকে আমরা মহাভারতের কথা আলোচনা করছি, কেন কেন মহাভারতের মাধ্যমে আমরা কৃষ্ণের ভক্তদের জানাচ্ছি। ভগবানের শক্তি অসীম, এটা তোমরা সকলে স্বীকার করো। রামচন্দ্র একা, রামচন্দ্র রামায়ণে আমরা পাই যে রামচন্দ্র একা 14,000 সৈন্যকে সংগ্রাম করত। শূর্পণখার নাক কাটা গেল, এটা তো জানো সব। শূর্পণখে গিয়ে তার ভাই খড় আর দূষণকে বলল, খড় দূষণ করবে 14 রাক্ষস সৈন্যকে পাঠাল, ঠিক আছে ওদের মেরে খেল, মেরে নিয়ে এসে মেরে মানুষ কয়েক দুটো মানুষ এসে। কিন্তু রামচন্দ্র কি বললেন, ওদের প্রথম বলবে কেন তোমরা, আমরা এখানে বনে আছি, কারো কোনো অনিষ্ট করছি না, তোমরা কেন এখানে গিয়ে পূজা করতে এসেছো, ফিরে যাবে। তিনি ওদের একটা সুযোগ দিলেন প্রাণ রক্ষা, ওরা কৃষ্ণ না শুনে তেরে আসছে রামচন্দ্র। রামচন্দ্র চোদ্দটা বানিয়ে ওদের চোদ্দ ওদের অস্ত্র কেটে ফেলে, আর বাকি 14 বানিয়ে তাদের মেরে ফেলে। শূর্পণখা গিয়ে সেই সংবাদ খড় দিয়ে দিল। শূর্পণখা স্বামী মারা গিয়েছে, তাই রাবণ শূর্পণখার জন্য এই ব্যবস্থা করেছে। তার দুই ভাই খড় আর দূষণ শূর্পণখাকে রক্ষা করে, সঙ্গে 14,000 রাক্ষসের আর সে পুরো মনটা তাকে দিয়ে দিয়েছে। তখন 14,000 সৈন্য নিয়ে খড় দূষণ দিল রামচন্দ্রকে। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন যে তুমি সীতাকে রক্ষা করো, পেছনে থেকে আমি দূষণ দিচ্ছি। 14,000 সৈন্য এখানে আমরা দেখতে পারবো অর্জুনের বীরত্ব আর ভীমের বীরত্ব, আমরা আজকে সেটা আলোচনা করবো। মহাভারতে আমরা অর্জুনের বীরত্ব দেখতে পাচ্ছি, ভীমের বীরত্ব দেখতে পাচ্ছি। যখন এরকম অসাধারণ কিছু কার্য হয় তখন কি বুঝতে হবে, ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তারা এরকম সমস্ত কার্য সম্পন্ন করছে, এরকম কার্য করছে ভগবানের শক্তিতে। সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব, আর ভগবানের শক্তি অসীম। ভগবানের শক্তিতে যেমন কেউ শক্তিমান হয় তারা সেরকম অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করতে পারে। এই সময় একটা এরকম দৃষ্টান্ত দেখা যায়, একজন সাধারণ মানুষ তার কাছে খুবই কোটিপতি তাকে নির্দেশ যে আমার জন্য কত দাম হবে, 50 কোটি টাকা। সে মাইনে পায় 20,000, কিন্তু সে 50 কোটি টাকার কাজ করতে পারে, কেন তার মনি তাকে দিয়ে ওই কাজ, যেহেতু তাকে দিয়ে ওই কাজটা করাচ্ছে তাই তিনি তাকে সেই শক্তি করে দিচ্ছে। আর তিনি যে কাজটা করছেন সেটাকে নিজের জন্য করছে, তার মালিকের জন্য করছে। ঠিক তেমনি ভগবানের ভক্তরা হচ্ছে ভগবানের দাস, এবং তারা যখন ভগবানের জন্য কিছু করে ভগবান তাদেরকে সেই শক্তিটা দিয়ে দেয়। যেমন একটা সাধারণ কেরানি 20,000-30,000 টাকা মাইনে পাচ্ছে, কিন্তু মনির তাকে 50 কোটি টাকার কাজ দিয়ে যাও গিয়ে আমার ওই কোম্পানিটা কিনে নিন পঞ্চাশ কোটি টাকা। সেই তো আপনি কি করছেন, সাধারণ লোকের চালিয়ে ও পঞ্চাশ কোটি টাকা দিয়ে দিলাম, কিন্তু সে জানে সেই টাকাটা তার নয়, সেটা তার মালিক। ঠিক তেমনি ভক্তের মনোভাব সেরকম, ভক্ত কখনো মনে করবে না আমার, ভক্তের মনোভাব হচ্ছে ঈশ্বর কৃষ্ণ। আর তাই কৃষ্ণ তাকে দিয়ে ইয়ে করেন, মনে যখন দেখে বিশ্বস্ত কোন সেবক তার সেবা করছে, তখন মনে তাকে সমস্ত সুযোগ দেবে, তাকে দিয়ে সমস্ত বড় বড় কাজগুলি করা। অতএব এইভাবে আমরা যখন ভগবানের শরণাগত হব, ভগবান ততই আমাদের দিয়ে অসাধ্য সাধন হবে। সুতরাং ভগবানের দাসত্ব করতে এসে আমরা কেন নিজেদের স্বার্থ চিন্তায় কখনো বন্ধ করি না, আমার নিজের জন্য কিছু জন্য না, সর্বজন্য ভগবানের জন্য। তাহলে ভগবান কি করবেন, আমাদের দিয়ে অসাধ্য সাধন করবেন। এবং এই অসাধ্য সাধনের প্রয়োজন রয়েছে আজকে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে এই যে কৃষ্ণের প্রচার, সেটা অসাধ্য সাধন, অসাধ্য অসম্ভব, কিন্তু এটা হবে। কাদের দ্বারা হবে, মহাপ্রভুর অনুগত ভক্তদের দ্বারা, প্রভুপাদের অনুগত। প্রভুপাদকে পাঠিয়েছেন চৈতন্য মহাপ্রভু এই কাজটা করার জন্য, এটা প্রভুপাদের এই কাজে সহায়তা করবে, তারাও এই সমস্ত অসাধ্য সাধন করতে সক্ষম। তো মানে এক চক্রে আছে, আমি দেখছি লোকেরা আসছে, আমি তো অপেক্ষা করছি যার বাসে তারপরে মজা শুরু করবো। আমি বুঝতে পারি খাওয়ার পরে একটু ধন্যবাদ দরকার পরে। তো এই কয়েকটা একটু কষ্ট করো, এতো আজকে কালকে বসে আছে তিন দিন, তারপরে বাড়ি ফিরে যাবে তখন আরাম করবে। আর আমি আমরা চেষ্টা করছি তোমাদের আরাটা যথেষ্ট সম্ভব আয়োজন করতে। দেখো প্রভুপাদের কৃপায় কত সুন্দর আয়োজন হয়েছে, নয়তো এরকম কয়েক হাজার ভক্ত তোমরা এসেছ, তোমাদের থাকার এরকম ব্যবস্থা, এটা প্রভুপাদের কৃপা। চক্রের গ্রামে একদিন এক ব্রাহ্মণ সেই অন্য ব্রাহ্মণের বাড়িতে চেয়ে সে বলতে লাগলো পাণ্ডবেরও শুনতে দেন। ব্রাহ্মণ বেশি পাণ্ডবের হবেন কারণ কিভাবে আছে, ব্রাহ্মণের ছত্র বেশি আছে। অনেক দেশ ঘুরে এসেছে, ঘুরে এসে সমস্ত দেশে কথা বলছে। তার বলতে বলতে এক সময় সে বলল যে কয়েকদিনের পরেই দ্রুপদ রাজের কন্যা দ্রৌপদীর স্বয়ং বলা হবে। এবং সে দ্রুপদ রাজের কথা শোনালো, দ্রৌপদীর কথা শোনালো, বললো দ্রুপদ দ্রুপদ ছোটবেলায় দ্রুপদ আর দ্রোণ দ্রোণাচার্য দ্রুপদ রাজপুত্র আর দ্রোণ ব্রাহ্মণের পুত্র, কিন্তু এদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব। যুব তার বন্ধুকে বলবো দ্রোণাচার্যকে যে দেখো আমি যখন রাজা হব তখন আমার আত্মিক রাজ্য আমি তোমাকে দিয়ে দেব, ব্রাহ্মণের সাধারণত গরিব তারা অকিঞ্চ, তারা সেই সময় এই দারিদ্র বরণ করবে, দারিদ্র বরণ করার মাঝে জয়জগতের বিশ্বাস করতে তাদের আসক্তি থাকে না, জয়জগৎ কিংবা তার বিশেষ মাথায় মাথায়। দ্রোণাচার্য বিবাহ করেছে, বড় হয়েছে এবং পুত্র হয়েছে, কিন্তু তোমরা যেটা করি যে তার পুত্রকে দুধ পর্যন্ত বন্ধুদের সঙ্গে দুধের কথা শুনে এসে সে মাকে বলল, মা দুধ কি? বুঝতে পারো কিরকম মায়ের যখন কিরকম দ্রোণাচার্য দ্রোণাচার্য ঠিক আছে তাহলে আমি আমার বন্ধুর কাছে বড় হয়ে গেছে দুপুর রাজা হয়েছে জনকে আসতে দেখে যুবক ভবনারী এত আমার রাজ্য দাবি করতে এসেছে তো উচিত অস্বীকার করো তুমি কে ছোটবেলার বন্ধু আমার তো মনে পড়ে নেই বন্ধু ছিল এইভাবে অসম্ভব দ্রোণাচার্য তিনি যদিও ব্রাহ্মণ তিনি যুদ্ধশাস্ত্র তিনি পদকে শিক্ষা দিতে পারতেন কিন্তু ব্রাহ্মণের ধর্ম হচ্ছে ব্রাহ্মণের ধর্ম হচ্ছে সহনশীল সহনশীল নিজের প্রতিশোধ দেবে না তো ঠিক করবে আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি তখন কালকে আমি কথা বলেছিলাম দ্রোণাচার্য কিভাবে মানবা গৌরবদের অস্ত্র শিক্ষা গুরু হলেন ভীষ্ম দ্রোণাচার্যকে করবেন অস্ত্র শিক্ষা সমস্ত রাজপুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন অর্জুন অর্জুন সারাক্ষণ এই তার অস্ত্র নিয়ে অস্ত্র নাচি আর দ্রোণাচার্য তার অর্জুনকে অত্যন্ত ভালোবাসেন এই সম্বন্ধে একটা পরীক্ষার কথা মনে আছে শিক্ষা নিতে পরীক্ষা নিচ্ছে একটা গাছের উপরে একটা পাখি রেখেছে পাখি প্রতিকৃতি পুতুল এই পাখিটার চক্ষু দেখো পাখির চোখটা আমি গাছটা দেখছি পাখিটা দেখছি আপনাকে দেখছি সবাইকে দেখছি এইভাবে সকলে পরীক্ষা ফেল করল অবশেষে তিনি অর্জুনকে ডাকলেন অর্জুন কি দেখছ পাখিটা দেখছি কি দেখছ পাখির চোখটা দেখছি অর্জুন পাখি দেখছ আর কিছু দেখছি ঠিক আছে মানতে এটা থেকে আমরা বুঝতে পারি একাগ্রতাটা কত একাগ্রতা কি প্রয়োজন কোন কার্য সম্পর্কে হলে একাগ্র এক যে বিষয়টা নিয়ে আমরা যে বিষয়টা নিয়ে আমরা ইয়ে করছি কেবল সেটাতেই আমাদের মন থাকবে কোনো কিছু এই সূত্রে যখন জপ করছি তখন মনে করতে থাকবে বাইরে গাড়ি খোলার আওয়াজ হচ্ছে শুচি পাশের ঘর থেকে কেউ কিছু বলছে সেটা শুনছি, আর সবার উপরে মনটা যাচ্ছে একবার এদিকে একবার ওদিকে, একবার এক মাইল দূরে, তারপর 50 মাইল দূরে, তারপর 1000 মাইল দূরে, হ্যাঁ এইভাবে। আর কি হচ্ছে, হরে কৃষ্ণ মন্ত্র শুনছি, বাকি সবকিছু শুনছি, কেবল মহামন্ত্রী শুনছি। তাহলে যখন আমরা জপ করবো কিভাবে কিভাবে আমাদের একাগ্র হতে হবে, একাগ্র হতে হবে কিভাবে, আমাদের একাগ্র হতে হবে অর্জুনের মতো, আর কিছু নয়, কেবল এই মহামন্ত্রই কেবল আমরা শুনব। তখনই আমাদের মহামন্ত্র জপ সার্থক হবে। শ্রবণ কীর্তন, শ্রবণ আমরা যেটা উচ্চারণ করছি, কীর্তন করছি, জপ করছি, উচ্চারণ করছি, সেটা কেবল শ্রবণ। এইভাবে দেখো, এই মহাভারতের মাধ্যমে আমরা কত সুন্দর সুন্দর শিক্ষা পাচ্ছি। এমনিতে মনে হচ্ছে এটা গল্প কথা, সত্যি সত্যি শুনতে ভালো লাগে, তাই না? যেন আমার কেন এই ধরনের বিষয়ে সেমিনার দিচ্ছি আজকাল, কেন আমি যখন আগে দর্শন বিষয় নিয়ে শিক্ষা দিতাম বা সেমিনার দিতাম, তখন দেখতাম অনেক ঘুমিয়ে পড়ত। সেটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কেন কুম্ভকর্ণকে রামচন্দ্র যখন সংহার করলেন, তখন নিন্দনে এসে রামচন্দ্রের কাছে অভিযোগ করলেন, আপনি আমার একমাত্র আশ্রয়কে মেরে দিয়ে আমাকে বঞ্চিত করলেন, আমি এখন কোথায় যাব, বলুন আমি কোথায় যাব। কুম্ভকর্ণই ছিল আমার একমাত্র আশ্রয়। রামচন্দ্র বললেন, যেখানে ভালো পাঠ হবে তুমি সেখানে, যেখানে ভগবানের কথা আলোচনা হবে তুমি সেখানে। অতএব কারো যদি ঘুমোতে অসুবিধা হয়, তাহলে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে চলে যে দেখবে, আর ঘুমের ওষুধ খেতে। তো কিন্তু যখন আমি গল্প কথা বলতাম, মানে কাহিনী বলতাম, তখন দেখতাম সকলে জেগে উঠেছে, তাই আমি ঠিক করেছিলাম। এখন দেখি ওই কাহিনী অবলম্বনে আমি সেন্টার, আমি দেখতে পাচ্ছি এখন তোমার সব জেগে আছে। তো এইভাবে সেই ব্রাহ্মণ এসে তাদেরকে শোনাল, এই যুবত রাজার সঙ্গে দ্রোণাচার্যের এইভাবে একটা ভীষণ সংঘর্ষ হল। দ্রোণাচার্য তার প্রতিশোধ না জন্য তিনি নিজে নিতে পারবেন না, কিন্তু তার উপায় উদ্ভাবন করবেন। তিনি যখন অস্ত্র শিক্ষা শেষ হল, অস্ত্র শিক্ষার শেষ হওয়ার পরে তিনি কিভাবে অস্ত্র শিক্ষা দিয়েছেন, তার ডিমনস্ট্রেশন দেবে, তার প্রদর্শন সব রাজাদের টাকা গুলো এবং দ্রোণাচার্য দেখাচ্ছে। আর তার প্রিয় শিষ্য হচ্ছেন অর্জুন। অর্জুন সমস্ত অসম্ভব সমস্ত অস্ত্র প্রদর্শন হচ্ছে, আগ্নেয়াস্ত্র ছুড়ল, তারপরে বরুণ অস্ত্র দিয়ে এরকম একটা অস্ত্র নিক্ষেপ করছে, সে অস্ত্র সকলে খুব প্রশংসা করতে না, কেবল দুর্যোধন হিংসা করে করতে না। এমন সময় ছেলে সেখানে এসে বলল, দ্রোণাচার্য ঘোষণা করছেন অর্জুনের মতো বীর নেই। সেই ছেলেটি এসে বললো, আমি অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, তুমি কি? ও তখন মাথা নিচু করে বললো যে আমি অথিরাজ শুধু। দ্রোণাচার্য বললেন, ক্ষত্রিয় যুদ্ধে এখানে শুধু সূত্রের অধিকার নেই। তখন দুর্যোধন বলবে এখানে অঙ্গরাজ্য দিয়ে দিচ্ছে, সেইখানে অঙ্গরাজ্যের অভিষেক করবেন। তখন কর্ণ তাকে সেই ছেলেটিকে কর্ণ তখন প্রতিজ্ঞা করলো, আমি সবসময় তোমাকে সঙ্গে থাকবো, সবসময় আমি তোমাকে সাহায্য করব, আমি এইভাবে তোমার সঙ্গে সখ্যতা বন্ধনে আবদ্ধ হলাম। এইভাবে দুর্যোধন একজনকে পেয়ে গেল যে অর্জুনের সঙ্গে বোঝাপড়া করতে পারবে। যাই হোক, এরকম সমস্ত আনুষঙ্গিক ঘটনা ঘটেছিল। তখন অর্জুন শিক্ষান্তে শিক্ষার শেষে দ্রোণাচার্যকে গিয়ে বলল যে আমি কিভাবে আপনার গুরু আপনাকে গুরু দক্ষিণা দেব। দ্রোণাচার্য বললেন, তুমি এই দ্রুপদ রাজাকে বন্দী করে আনো, সেটা হবে তোমার গুরু দক্ষিণা। অর্জুন গেলেন যুদ্ধ করতে, যুদ্ধে দ্রুপদের সৈন্য সামন্তকে পরাজিত করে দ্রুপদ রাজাকে বন্দী করে নিয়ে এল। এবং তখন দ্রুপদ রাজার প্রতিজ্ঞা সত্য করার উদ্দেশ্যে দ্রোণাচার্য তার আর্ধেক রাজা নিয়ে দ্রুপদকে মুক্ত করে। এই সূত্রে দ্রুপদের সঙ্গে দ্রোণের দ্রোণাচার্যের এক ভীষণ সংঘর্ষ হল, শত্রুতার ইয়ে হল, উপশম হল। দ্রুপদ সারাক্ষণ মন ক্ষুণ্ণ হয়ে চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়, কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। তো একদিন এক ব্রাহ্মণের সঙ্গে তার সাক্ষাৎ হল, তার নাম উপজাজ। সে ব্রাহ্মণকে দ্রোণাচার্য বললেন যে আপনি তো ব্রাহ্মণ, আপনি যজ্ঞের পারদর্শী, আপনি এমন একটা যজ্ঞ করুন যে যজ্ঞে দ্রোণাচার্যকে হত্যা করা। উপজাজ বলল, আমি তো ব্রাহ্মণের বিরুদ্ধে এরকম ইয়ে করতে পারি না, ব্রাহ্মণের অনিষ্ট সাধন করতে পারি না, তবে চলো আমার ভাই জাজ তার সঙ্গে গিয়ে আলোচনা করা যাক। জাজ সব শুনে বললো, ঠিক আছে, আমি তোমার হয়ে একটা যজ্ঞ করব, তোমার জন্য যজ্ঞ করব, এবং সেই যজ্ঞে তোমার এক পুত্র লাভ, যে পুত্র এই দ্রোণের মৃত্যুর কারণ হবে। এইভাবে ঘুরিয়ে তিনি যজ্ঞ করলেন, সেই যজ্ঞের ফলে যজ্ঞের আগুন থেকে এক দিব্য পুরুষ বেরিয়ে এলেন, তিনি হলেন ধৃষ্টদ্যুম্ন। তার পরনে কবচ, কুণ্ডল, কবচ মানে বর্ম, তার হাতে অস্ত্র, আগুনের মতো তার কান্তি, মাথায় মুকুট, এ হবে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ। আর তারপরে সেই যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এলো একটি কন্যা, যজ্ঞসেনী, তার গায়ের রং নীল কমলের মতো, নীলকান্ত মনির মতো, তার রূপের তুলনা হয় না। দ্রুপদের কন্যা বলে তার নাম হল দ্রৌপদী। সে ব্রাহ্মণ তখন বললেন যে এই দ্রৌপদী স্বয়ম্বরা হবে, এবং এই স্বয়ম্বরায় সমস্ত রাজাদের আহ্বান করা হয়েছে, এবং ব্রাহ্মণরাও যাচ্ছে,
ব্রাহ্মণের ওখানে গেলে অনেক দক্ষিণা পাবে, তো সব ব্রাহ্মণের ওখানে যাচ্ছে। তো অর্জুনও ভাবলো, যুধিষ্ঠিরকে বললো চলো আমরাও যাই ওখানে। তারা গেছে, এক লক্ষ রাজা সেখানে এসেছে সমস্ত তাদের সৈন্য সামন্ত নিয়ে, যজ্ঞসেনী দ্রৌপদী এবং তার ভাই ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করল যে আমার ভগ্নীর স্বয়ম্বরা হবে, এবং স্বয়ম্বরার শর্ত হচ্ছে যে একটা চক্র ঘুরছে, সেই চক্রের একটা ই রয়েছে, ছ্যাদা রয়েছে চক্রের মধ্যে, আর তার উপরে একটা মাছ রয়েছে, আর নিচে একটা জলের পাত্র রয়েছে, সেই জলের পাত্রে তার ছায়াটা পড়ছে, প্রতিবিম্ব। তো সেই জলের দিকে তাকিয়ে যে ওই ঘূর্ণাকারে ঘুরছে যে চক্র, সেই চক্রের মধ্যে যে ফাঁকটা রয়েছে, গর্ত রয়েছে, ছাদা রয়েছে, সেটা দিয়ে তীর গলিয়ে যে ওই মাছের চক্ষু ভেদ করতে পারবে, সে আমার ভগ্নীকে লাভ করতে পারবে। তো যখন এটা ঘোষণা হলো, সব রাজারা তুলেছে, আমি সবার আগে যাবো, আমি যাবো। দ্রৌপদীর রূপে সব পাগল হয়ে গেছে, যেমন রুক্মিণীর রূপে যারা রাজারা এসেছিল অনেকে মূর্ছিত হয়ে পড়েছিল, তার রূপ দেখে মূর্ছিত হয়ে গেছে। এদেরও ঠিক অনেক সেরকম অবস্থা, ওখানে তারা মূর্ছিত হয়ে সেই সুযোগে কৃষ্ণ রুক্মিণীকে তার হাতে রথে তুলে নিয়ে ইয়ে করল, রথ চালিয়ে, তখন ওদের সংজ্ঞা ফিরে এলো। তারা দেখল সবাই ভয় পাচ্ছিল যে কৃষ্ণ এসে হয়তো চুরি করবে, সেই জন্য শিশুপাল তার সমস্ত সাঙ্গপাঙ্গ সকলকে নিয়ে এসেছিল, জরাসন্ধ, দুর্যোধন, কর্ণ, কৃপ, এদের নিয়ে। যখন তার চেতনা ফিরল তখন দেখে যে কৃষ্ণ তো ইয়ে নিয়ে পালিয়েছে, রাজকর্ণ নিয়ে পালিয়েছে। তখন ওরা বললো যে এ চুরি করে করে বদভ্যাস হয়ে গেছে, ছোটবেলা থেকে চুরি করে, মাকে চুরি করত, একটু বড় হয়ে গোপীদের বস্ত্র চুরি করেছে, আর এখন রাজকন্যা চুরি করতে এসেছে, চলো ওকে আমি নিরস্ত করব। তখন কৃষ্ণের সঙ্গে সমস্ত রাজাদের যুদ্ধ হয়। এটা একটা শর্ত ছিল, রাজকন্যাকে যদি স্বয়ম্বরা থেকে নিয়ে যেত তখন অন্য রাজারা তাকে আক্রমণ করত। তো যাই হোক, সমস্ত রাজারা এসছে সেই দ্রৌপদীকে লাভ করার জন্য, কিন্তু তারা সব অনেক কেউ ওই ধনুকটা তুলতেই পারল না, এত ভারী। যারা তুলল তারা ধনুকটা বেঁকাতে পারল না, যারা বেঁকালো কিছুটা বেঁকানোর পরে ধনুকটা যখন সোজা হয়ে গেল ওরা সব ছিটকে গিয়ে পড়ল, আর ওটা যারা এই ধনুকে এরকম চাপ দিয়েছিল হঠাৎ ধনুকটা যখন ইয়ে হলো উল্টো দিকে ইয়ে করলো, তখন তাদের ধনুকের অগ্রভাগটা তাদের থুতনি ভেদ করে অনেকে মরে গেল। এরকম সমস্ত অবস্থা সকলের। তারপরে একে একে সবীরেরা আসতে শুরু করলো, সুশর্মা তুলল, ইয়েটা তুললো, তুলতে চেষ্টা করছিল, কিছু একটা তুলেছিল, তখন কিচক এসে তোর হাত থেকে ওটা কেড়ে নিল। কিচক খুব বলবান ছিল, সে বিরাট রাজা সেনাপতি, আর শালা বিরাট রাজা। কিন্তু যখন শিলা পড়াতে গেল তখনও তার ওই অবস্থা হল, ছিটকে পড়ে গেল। তখন ভীষ্ম স্থির করলেন, ঠিক আছে আমি দুর্যোধনের জন্য এই কন্যাকে গ্রহণ করব। ভীষ্মের একটা প্রতিজ্ঞা ছিল, তার পিতার যখন মৃত্যু হয় প্রতিজ্ঞা করেছিল এই পিতার সিংহাসনে, ও তো সিংহাসনের দায়িত্বভার ছেড়ে দিয়েছিল কিন্তু প্রতিজ্ঞা করেছিল এই সিংহাসনে যে বসবে ভীষ্ম তাকে তার পিতার মতো তার অনুগত হয়ে থাকবে। তাই সেই জন্যই ভীষ্ম দুর্যোধনের জন্য, যদিও দুর্যোধন ছিল দুরাচারী অধার্মিক, তবু ভীষ্ম তাকে এই প্রতিজ্ঞার জন্য ভীষ্ম তাকে সমসময় সমর্থন করে গিয়েছিল। তখন ভীষ্ম উঠেছে ইয়েকে দ্রৌপদীকে এই সময় বাড়ায় গ্রহণ করবে, যেমন আগে মনে আছে অম্বিকা অম্বা অম্বিকা অম্বিলাকে বিচিত্র বীর্যের জন্য গ্রহণ করেছিল, ভীষ্ম সেরকমই ঘোষণা করলো আমি ব্রহ্মচারী, আমার জন্য নয় আমার ইয়ে দুর্যোধনের জন্য। তখন কৃষ্ণ সেখানে ছিলেন, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ দেখল যে তো অসুবিধা হয়ে যাচ্ছে, তখন কৃষ্ণ জানত কি করলো, তার মায়া বলে শিখণ্ডীকে সেখানে সামনে নিয়ে এলো, সেখান থেকে চোখ পড়তে ভীষণ ফিরে গেল, অমঙ্গল দর্শন হয়েছে। তারপরে দ্রোণাচার্য এলেন, দ্রোণাচার্য আরেকজন মহা ধনুর্ধর, তিনিও এলেন দুর্যোধনের জন্য দ্রৌপদীকে লাকার জন্য। কৃষ্ণ কি করলেন, দ্রোণাচার্য যখন লক্ষ্যভেদ করতে যাচ্ছেন বাণ দিয়ে, কৃষ্ণ তার সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন, মাছটাকে ঢেকে দিলেন, সুদর্শন চক্র ধাক্কা খেয়ে বাণটা ফিরে এলো, দ্রোণাচার্য মাথা নিচু করে ফিরে এলেন। কর্ণ লোকভেদ করতে গিয়েছিল কিন্তু তখন কৃষ্ণ এইরকমই আয়োজন করলেন, কর্ণ বিফল হল, সমস্ত ক্ষত্রিয় রাজারা বিফল ব্যর্থ হল। তখন ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করল যে যদি কোনো ব্রাহ্মণ এই লক্ষ্যভেদ করতে চায় তাহলে সে এগিয়ে আসতে পারে। আচ্ছা, তারা যখন একচক্র গ্রামে ছিল তখন ব্যাসদেব এসে বলেছিল যে অর্জুন এই দ্রৌপদীকে লাভ, অর্জুন প্রতীক্ষা করে বসেছিল, আর যখন এই ঘোষণা হলো সঙ্গে সঙ্গে অর্জুন উঠে দাঁড়িয়েছে, ব্রাহ্মণেরা চিৎকার করে উঠল, সমস্ত ব্রাহ্মণেরা, আরে এই কন্যার রূপ দেখে ব্রাহ্মণ পাগল হয়ে গেছে, যেখানে ক্ষত্রিয়রা ইয়ে করতে পারলো না এই ব্রাহ্মণ সেখানে সেই কাজে অগ্রসর হতে যাচ্ছে। আর অন্য কোন ব্রাহ্মণ বলল, হ্যাঁ ব্রহ্মতেজের কথা তো জানো, পরশুরাম ব্রাহ্মণ ছিল, পরশুরাম ব্রাহ্মণ, দ্রোণাচার্য ব্রাহ্মণ। আর অন্যরা চিৎকার করতে লাগলো, তো ওদের ইয়েতে অর্জুন বসে পড়ল। দুর্যোধন আবার ধৃষ্টদ্যুম্ন আবার ঘোষণা করলো, এবার তিনবার এইভাবে ঘোষণা করলো, অবশেষে অর্জুন এবার আর মানল না, সোজা উঠে গিয়ে সেই সেখানে গিয়ে অনায়াসে সেই বাণটা ধনুকটা তুলে নিল। সেখানে দ্রোণ আছে, ভীষ্ম আছে, অর্জুনের ইয়ে সর্বপ্রথমে গুরুদেবের বন্দনা করবে, কিন্তু কিভাবে এই ভিড়ের মধ্যে দ্রোণাচার্যের সবার সামনে দ্রোণাচার্যের বন্দনা করবে। অর্জুন কি করলো, বাণটা তুলে একটা বাণ নিক্ষেপ করলো, বরুণ বাণ, সেই বরুণ বাণের প্রভাবে বৃষ্টি হয়ে দ্রোণাচার্যের পা ধুয়ে দিল। তারপরে আরেকটা বাণ ফেলো, দ্রোণাচার্যের পায়ে, আরেকটা মান নিয়ে ফেললো ভীষ্মের পায়ে। দ্রোণাচার্য ভাবতে লাগে এই ব্রাহ্মণ কেন আমাকে এইভাবে এইভাবে সম্মান দিচ্ছে, আমাকে প্রণাম জানাচ্ছে। আর ভীষ্ম ভাবলো যে আমি ক্ষত্রিয়, এই ব্রাহ্মণ আমাকে কেন প্রণাম করছে এইভাবে। তখন তাদের ভীষ্মে মনে ইয়ে হলো, এ তো অর্জুন নয় তো, একে দেখে তো খুব চেনাচ্ছে না মনে হচ্ছে। তারপর অর্জুন সেই ধনুকে সর্যোজন করে বান নিয়ে তাকিয়ে লোকবিত করল, সব জয়ের ধ্বনি দিতে লাগলো। কিন্তু দুষ্ট রাজারা কি বলল, লক্ষ্যভেদ যে হয়েছে তার প্রমাণ কি, ওটা তো এত উঁচুতে আছে, কি করে এটা বোঝা যাবে যে সে লক্ষ্যভেদ করেছে, হতেই পারে না। তখন অর্জুন একটু এসে আরেকটা তীর দিয়ে সেই মাছটাকে ফেলে দিল। তখন সকলে দেখল দুর্যোধন চটে পাঠাল, তুমি এই কন্যাকে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অগাধ ঐশ্বর্য দেব, এই দেব ওই দেব রাজ্য দেব। অর্জুন সে কথা চরের মুখে সে কথা শুনে বলো যে তুমি তোমার প্রভুকে গিয়ে বলো যে আমি তোমার প্রভুকে কুবেরের বর এনে দেব, কুবেরের ধন সম্পদ এনে দেব, ও সমস্ত বৌদের আমার কাছে ফিরতে, ও সমস্ত পতিদের। সে কথা শুনে দুর্যোধন তো আগুনের মতো জ্বলে উঠল। এইভাবে কিছু ইয়ে হলো। তখন সমস্ত রাজারা অর্জুনকে ঘিরল, লক্ষ রাজা তাদের সৈন্য নিয়ে। বলরাম বলল যে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই ব্রাহ্মণের দেশ তো অসম্ভব দেখছি, কিন্তু এই ব্রাহ্মণ লক্ষ রাজাওকে ঘিরেছে, কি করবে এ একা। কৃষ্ণ বললো যে এই যে অন্যায়ভাবে যে ব্রাহ্মণের বিরুদ্ধেরা এই ক্ষত্রিয় রাজার দাঁড়িয়েছে, সেই অন্যায়কে দমন করার জন্য আমি আমার সুদর্শন চক্র পাঠিয়ে আমি সমস্ত রাজাদের সংহার করব। তো বলরাম তখন বলরাম দুর্যোধনের পক্ষপাতিত্ব করে, দুর্যোধন বলরামের প্রিয় ছিল। কৃষ্ণের প্রিয় হচ্ছে অর্জুন আর বলরামের প্রিয় হচ্ছে দুর্যোধন।